রোহিঙ্গা প্রত্যাবাসন সংশ্লিষ্ট বিষয়াদি, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। এবং আমাদের আজকের এই আলোচনায় অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকা থেকে প্রফেসর আমেনা মহসিন, প্রফেসর ইমতিয়াজ আহমেদ এবং ঢাকা থেকেই সাবেক আইওএম কর্মকর্তা, মানবাধিকার কর্মী এবং অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। শুরু করছি হ্যালো ওয়াশিংটন সকলকে শুভেচ্ছা জানিয়ে। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল সমাজ পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য। এখন তাহলে শুরু করছি, প্রথমেই যাচ্ছি প্যানেল বক্তাদের প্রারম্ভিক মন্তব্যের জন্য। ডক্টর ইমতিয়াজ আহমেদ,
ধন্যবাদ। আমার মনে হয় যদিও এক ধরনের চুক্তি হয়েছে, তবে দেখা যাচ্ছে যে শুরুটা সবসময় একটু দেরি হয়। বড় যে সমস্যা দাঁড়িয়েছে সেটা হলো যে যেই ধরনের প্রিপারেশন দরকার সেটা এখনো পুরোপুরি হয়নি। তার উপরে যেটা বড় বিষয় হয়ে গেছে সেটা হলো রোহিঙ্গারা নিরাপত্তার যে বিষয়টা, এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে তারা যে ফেরত যাবে, তারা ফেরত যাবে কি হিসেবে, নাগরিক হিসেবে ফেরত যাবে না সেই আগের মতন যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত যাবে, এগুলো এখনো পরিষ্কার হয়নি। তো কোনো সন্দেহ নেই বিলম্ব হচ্ছে, তবে আমি মনে করি যে সরকারের যদিও যথেষ্ট এক ধরনের তৎপরতা আছে যে এক ধরনের রিপ্যাট্রিয়েশন শুরু করা, তবে যেটা আমি প্রথম থেকেই বলে এসেছিলাম গত সপ্তাহ ভয়েস অফ আমেরিকা বলেছিলাম যে আন্তর্জাতিক প্রেশার এটা সবসময় লাগবে, তারপরে হয়তো বোঝা যাবে যে এটা কিভাবে সমাধান হবে।
জি, আসিফ মনির, আপনার প্রারম্ভিক বক্তব্য।
জি, আমাদের মনে হয় কথা কিছুটা একই ধরনেরই হবে, তবে আমি আরেকটু মানে পেসিমিস্টিক, এই অর্থে যে এই প্রক্রিয়াতে আসলে খুব একটা বেশি কিছু হবে বলে মনে হয় না, আমি মনে করছি না। এবং এখন যেহেতু বিলম্বিত হওয়ার কথা, এটাই স্বাভাবিক। পূর্ব প্রস্তুতিটা সরকারও আগে থেকে জানেন যে কি ধরনের প্রস্তুতি থাকা দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রথম পাঁচ দফা ছিল যেটা উনি সাধারণ পরিষদে বলেছেন, সেখানে কিন্তু যে সেফ জোনের প্রসঙ্গ এবং ওই দিকে যে নিরাপত্তা দরকার এবং তাদের নাগরিকত্বের ওই বিষয়গুলো কিন্তু ছিল। তো একটা একটা পরিপূরক একটা ব্যাপার রয়েছে, পরিপূরক অবস্থাটা তৈরি না হলে এটা কাইন্ড অফ প্রি ম্যাচিওর, একটু তাড়াতাড়ি হচ্ছে। এবং আমি একটু আগে আপনাদের অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কিছু রিপোর্ট দেখছিলাম, অলরেডি কিন্তু ব্লেম গেম শুরু হয়ে গেছে ওইদিক থেকে। মিয়ানমার থেকে বলা হচ্ছে তারা নাকি প্রস্তুত ছিল, বাংলাদেশের কারণে এই বিলম্বটি হচ্ছে। এবং এই ধরনের মন্তব্য আসাটাই কিন্তু স্বাভাবিক মিয়ানমারের দিক থেকে। তো সেই কারণে ওই যে আন্তর্জাতিক যে চাপের জায়গাটি, এবং সেখানে শুধু বাংলাদেশের ভূমিকা না, আমরা কিন্তু দেখেছি আন্তর্জাতিক মহলের এই বিশেষ করে দাতা সংস্থা হিসেবে তাদের যে সহায়তাগুলো করার সেটুকু তারা করছে যথেষ্ট পরিমাণে, কিন্তু সেই তুলনায় রাজনৈতিক যে টানাপোড়েনের মধ্যে ভূমিকা রাখা সেটা কিন্তু একটু পিছিয়ে গেছে, বিশেষ করে গত কয়েক সপ্তাহে। এটাকে আবার জোরদার করা দরকার, বা বাংলাদেশেরও সেই দাবিটা জানানো দরকার।
হ্যাঁ, প্রফেসর আমেনা মহসিনের কাছে যাব প্রারম্ভিক মন্তব্যের জন্যে। তার আগে একটু বলে নিই, প্রফেসর আমেনা মহসিন এখনো রাস্তায় আছেন, বাসায় পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে যাব, তার আগে একটু আমি আপনি একটু দম নিয়ে নেন, মাত্র তো পড়িয়ে ফিরলেন ইউনিভার্সিটি থেকে। তো আমি আমাদের আজকের সংবাদদাতা যে নিউজ রিপোর্টটা পাঠিয়েছেন ঢাকা থেকে সেটা একটু পড়ে দিই, তারপরে প্রফেসর মহসিন আপনার কাছে যাব আমরা আপনার প্রারম্ভিক মন্তব্যের জন্য। আমাদের সংবাদদাতা জহুরুল আলম তার রিপোর্টে আজকে বলেছেন যে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা শিশুদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে সেখানে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থা এবং সাহায্য সংস্থাসমূহের অবাধ প্রবেশের নিশ্চয়তার উপর জোর দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জাস্টিন ফোসেথ কক্সবাজার জেলার কৌতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে বুধবার এক বিবৃতিতে এমনই বক্তব্য দিয়ে বলেছেন যে মোট রোহিঙ্গা শরণার্থীর 58% শিশু এবং তাদের অনেকেই রাখাইনে সংঘটিত সহিংসতা এবং নৃশংস নির্যাতনের ঘটনায় ভীত সন্ত্রস্ত। তিনি বলেন তাদের সুরক্ষা এবং সহায়তার বিষয়টি প্রত্যাবাসন সম্পর্কিত যে কোনো চুক্তির মূল বিষয় হওয়া জরুরি। শিশু এবং তাদের পরিবারের মিয়ানমার যাওয়ার বিষয়টি স্বেচ্ছা প্রণোদিত, নিরাপদ এবং সম্মানজনক হতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। সীমান্তের ওপারের গ্রামগুলোতে কয়েকদিন আগেও গোলাগুলির শব্দ শোনা যাওয়ার উল্লেখ করে ইউনিসেফের ওই কর্মকর্তা বলেন, যতক্ষণ পর্যন্ত না রাখাইনে শিশুদের নিরাপত্তা এবং সার্বিক মঙ্গল নিশ্চিত হচ্ছে, তাদের পুনর্বাসন হবে দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, গত আগস্ট মাসে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন এবং ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে প্রায় 7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। প্রফেসর আমেনা মহসিন, আপনার প্রারম্ভিক মন্তব্য এবার।
ধন্যবাদ আপনাকে। দেখুন, আমার মনে হয় এখানে বাংলাদেশ মানে চুক্তিটার যদি আমরা কথা বলি, বাংলাদেশ সরকারের অন্য কোনো অপশন ছিল না। কারণ একদিকে আমাদের এখানে বাংলাদেশের ভেতর থেকেও প্রচণ্ডভাবে চাপ আসছিল যে সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেই অর্থে ধরতে গেলে তাড়াহুড়া অনেক মানে মনে হতে পারে আপাতত দৃষ্টিতে যে তাড়াহুড়া করে চুক্তিটা সই হয়েছে, কিন্তু তাড়াহুড়া করে হলেও অ্যাটলিস্ট প্রক্রিয়াটা আরম্ভ হয়েছে। সেই জায়গাটা আমার মনে হয় আমাদের এটাকে স্বাগত জানানো প্রয়োজন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা আমরা সবাই মানে ধারণা করছিলাম যে এত তাড়াতাড়ি এই প্রক্রিয়াটা ইমপ্লিমেন্টেড হবে না। কারণ যে ধরনের পরিস্থিতির কারণে বা শিকার হয়ে তারা বাংলাদেশে এসেছিল, সেটা তো সেইটা সমাধানে কোনো প্রক্রিয়া কিন্তু মিয়ানমারের ভেতর থেকে আসেনি। তো যেই সেই সিচুয়েশন যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত বা অ্যাটলিস্ট কোনো অ্যাটেম্প যদি না নেওয়া হয়, এই মানে এই প্রক্রিয়াটা আরম্ভ করা যাবে না। এবং আপনি যে খবরটা পড়লেন সেখানে আপনি বলছেন যে কতগুলো আমরা দেখছি শব্দের উপরে জোর দেওয়া হচ্ছে যে তাদেরকে সেফলি তাদের ডিগনিটি নিয়ে ফেরত যেতে হবে এবং এটা ভলেন্টারি হতে হবে। তো এই যে সেফলি তাদের ডিগনিটি নিয়ে এগুলোর জন্য তো যে শর্তগুলো পূরণ করতে হবে সেগুলো তো কোনোটাই আমরা এখনো দেখিনি ওখানে আরম্ভ হয়েছে। তো আমার মনে হয় একটা প্রসিজারাল ব্যাপার বা অবজেক্টিভ কন্ডিশনস গুলো দিকে এখন জোর দেওয়া হচ্ছে, এরপরে হয়তো আরো, এবং এখানে আন্তর্জাতিক মহলের একটা বিরাট ভূমিকা আছে যেখানে তাদের মিয়ানমার সরকারের উপরে চাপ দিতে হবে যে রোহিঙ্গাদেরকে তারা কি হিসাবে গ্রহণ করছে এবং এই যে শিশুরা যাবে তারা কার কাছে যাবে, তারা কিভাবে বড় হবে। এবং দেখুন আরেকটা ইস্যু আছে যেটা আগেও আমি পয়েন্ট আউট করেছিলাম যে ফ্যামিলিকে একটা ইউনিট হিসাবে ধরা হয়েছে প্রত্যাবাসনের, এই ফ্যামিলির সংজ্ঞাটা কি হবে? আমরা জানি অনেক পুরুষরা মারা গেছে, অনেক অনেক শিশুর মা নেই বা হয়তো বাবা আছে। তো এখানে এবং আমাদের মতো সমাজে ইউজুয়ালি হেড অব দ্য হাউস হোল্ড একজন পুরুষকে ধরা হয়। তো এখন কিভাবে আপনি সংজ্ঞায়িত করবেন এটা, কি এক্সটেন্ডেড ফ্যামিলি না নিউক্লিয়ার ফ্যামিলি, এইসব ব্যাপারগুলো আমার মনে হয় আরো আরো পরিষ্কার হওয়া দরকার আছে।
জি, এবার আমরা যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে আমাদের কলারদের কাছে, মানে কলারদের কাছে তো আমরা গোড়া থেকেই আছি, কলাররাও আমাদের সঙ্গে রয়েছেন, তবে তাদের প্রশ্নের কাছে যাচ্ছি আমরা এখন, তাদের জিজ্ঞাসার মন্তব্যের সম্মুখীন হচ্ছি আমরা। কল করছেন ডালিম কুমার বললেন না, হ্যাঁ ডালিম কুমার, হ্যালো ভাই ডালিম কুমার, আপনি কোথা থেকে বলছেন?
আমি পঞ্চগড় থেকে ডালিম কুমার বলছিলাম।
জি ভাই বলেন।
আমি ওই যে বিশ্লেষকদের কাছে একটু মানে জানতে চাচ্ছিলাম যে আপনারা তো মানে যদিও আপনারা মানে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ না, আপনারা বিশ্লেষণ করতেছেন, আপনারা কি আমার মতোই মানে একটা প্রশ্ন এটা কি আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে কি? যেমন আমি বলতেছিলাম যে আমরা কিন্তু দেখি যে বিভিন্ন সময় আমাদের মানবাধিকার সংগঠনগুলো এবং মানবতা যে সংগঠনগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে, তারা স্লোগান টোলোগান দেয়, যেমন কিছুদিন আগে সুন্দরবন নিয়ে দিছিল। তো আমি বলছিলাম যে এই যে আমাদের যে প্রত্যাবর্ষণ সম্পর্কিত যে বিভিন্ন রকমের চুক্তি এবং সমঝোতা হয়ে গেল মিয়ানমার সরকারের সঙ্গে, তারাও অনেকটা শর্ত টর্ত জুড়ে দিছিল, কিন্তু আমাদের যে এখনো অনির্দিষ্টতা রয়েছে দিনক্ষণ কবে থেকে শুরু হবে একজনে নেও দিলে কিংবা সপ্তাহে একশো জনে নেও কয়জনে নেও, কিন্তু সেটা কি আজকে থেকে শুরু হবে নাকি দুই বছর পর থেকে শুরু হবে নাকি এক এক মাস পর থেকে শুরু হবে, এরকম কোনো তো নির্দিষ্টতা নাই। এর ব্যাপারে আমাদের মানবতাবাদী সংগঠন বা মানবাধিকার সংগঠনগুলো তো কোনো রোহিঙ্গার সম্পর্কে কোনো কিছুই মানে তুলে ধরতেছে না, কেন ধরতেছে না বা কি আমরা মানে
জি নিশ্চয়ই ডালিম কুমার, আপনি যেমন কিনা বললেন যে আপনারা কর্তৃপক্ষ নন, অবশ্যই আমাদের অতিথি বক্তারা কর্তৃপক্ষ তাদের নিজ নিজ ক্ষেত্রে। আপনি ঠিক কি মিন করেছেন আমি জানি না, যাই হোক তো আমরা এখন আমাদের সম্মানিত অতিথি বক্তাদের কাছে যাব একে একে। প্রথমেই যাই প্রফেসর মহসিন আপনার কাছে, ডক্টর আমিনা মহসিন।
ধন্যবাদ। উনি হয়তো মিন করেছেন যে আমরা পলিসি মেকার না, সেভাবে উনি আমাদেরকে দেখছেন, সেটা ঠিক যে হ্যাঁ আমরা নীতি নির্ধারণ করছি না, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের সবাই মানে সাধারণ জনগণ যা কথাবার্তা বলছেন এবং বিশ্লেষণ করছেন এবং পত্রপত্রিকায় যা প্রকাশিত হচ্ছে সেটা তো এক ধরনের চাপ সৃষ্টি করছে সরকারের উপরে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে সরকারের কাজ মানে ধরেন এই যে চুক্তিটা অনেকেই বলছে তাড়াহুড়া করে সই হয়েছে, সেই চাপটাও তো ছিল যে ফরেন মিনিস্ট্রি কেন বসে আছে, কেন ব্রিফিংসগুলো দেওয়া হচ্ছে না। তো সেই ধর সেই অর্থে আমরা সবাই কর্তৃপক্ষ আপনি যেটা বলছেন। হ্যাঁ এটা দেখেন এটা তো মানব এটা এটা একটা এর আগেই আমরা আলোচনায় বলেছি যে কবে একদম দিনক্ষণ তো আমরা ধরে দিতে পারি না যে কবে এটা আরম্ভ হবে, কিন্তু যেহেতু একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সেখানে আমার মনে হয় এখন অনেকটা মানে বাংলাদেশ তো এই চাপটা আবার বাংলাদেশের উপরেই আসবে, ধরেন আমরা তো ওদেরকে ফোর্সফুলি রিপ্যাট্রিয়েট করতে পারি না এবং তাদের ইচ্ছাটা একটা বড় ব্যাপার আছে এবং সেটা কোনোভাবেই সম্ভবও না, মানে আমি নৈতিকভাবে এবং একটা অবস্থান থেকে বলছি যে ওদেরকে ফোর্সফুলি রিপ্যাট্রিয়েট করাটা বাংলাদেশ পক্ষে সম্ভব না এবং করা উচিতও না, এবং সেইখানে এখানে যারা মানবাধিকারের সংস্থাগুলো আছে এবং যারা এখানে আমরা বিশ্লেষণ করছি আমরাও বলতে পারি না যে তাদের তারা কবে ফেরত যাবে, কিন্তু আমরা এইটুকুই বলতে পারি যেহেতু চাপটা আছে এবং মায়ানমার যখন এই কথাটা বলছে যেটা আসিফ মনি বলছিলেন যে মায়ানমার বাংলাদেশকে ব্লেম করছে, এটা আমরা পত্রপত্রিকায় গতকালই দেখেছি যে তারা প্রস্তুত ছিল বাংলাদেশ পিছিয়ে গেছে, মানে তাদের মাথার মধ্যেও সেই জিনিসটা কাজ করছে, তারা দে আর আন্ডার প্রেশার, এবং এই যে বাংলাদেশের এখন পক্ষ থেকে যদি আমরা এটা তুলে ধরতে পারি কেন এখন এই প্রসেসটা আরম্ভ হচ্ছে না, আমার মনে হয় চাপটা আরো বাড়বে, কারণ প্রথম দিকে তো আমরা আশাই করিনি যে মায়ানমার রাজি হবে এবং পরে দিয়ে আমরা দেখলাম চাপের মুখে তারা রাজি হয়েছে এবং ওদের ওরা দোষও স্বীকার করতে আস্তে আস্তে শুরু করেছে আরম্ভ করেছে, এই চ্যাপ্টার উপরে নির্ভর করবে কত তাড়াতাড়ি প্রক্রিয়াটা আরম্ভ হয়।
জি প্রফেসর ইমতিয়াজ কিছু যোগ করবেন?
দুটো জিনিস আসলে খেয়াল রাখা দরকার, একটা হলো যে মায়ানমারের দেশে যে নিয়ম কানুন আছে বা সংবিধান যেভাবে রচিত হয়েছে সেখানে এখনো কোনো পরিবর্তন আসেনি, সেই ধরনের পরিবর্তন আসা দরকার, হয় একটা অ্যামেন্ডমেন্ট না হলে কোনো একটা কনস্টিটিউশনাল একটা স্টেটমেন্ট, যেই স্টেটমেন্ট রোহিঙ্গাদের বলে দিবে যে একটা নিরাপত্তা তারা পাবে, সেই ধরনের আমরা এখন পর্যন্ত দেখিনি এবং সেই ধরনের পরিবর্তন বিল বা ইত্যাদি এখনো আমরা শুনিনি, যদি হয়ে থাকে তাহলে হয়তো সেটা প্রচার হয়নি, এই এই বিষয়টা আসলে একটু খেয়াল রাখা দরকার। আর দ্বিতীয় যে বিষয়ে আরেকটা যেটা বিষয় আমাদের সরকার যদিও খোলাখুলি একটা জিনিস বলেছে যে ইউরেশিয়ার কিন্তু ইনভলভ হবে, তাই যদি হয়ে থাকে আমরা ভালো করে জানি যে ইউরেশিয়ার তখনই আমার মনে হয় গ্রিন সিগন্যাল দিবে যখন তারা মনে করবে যে নিরাপত্তার ব্যবস্থা একটা হয়েছে, তো যেই ভাবে চিন্তা করা হয়েছিল রিপ্যাট্রিয়েশন বা অনেকে যেটা ভেবেছিল যে আজকে বা গতকাল কি শুরু হয়ে যাবে এবং অনেকটা হয়তো দুই দেশই করে যাবে সেটা কিন্তু পুরোপুরি ঠিক না, কারণ আমাদের সরকার প্রথম থেকেই বলছিল যে ইউনিসিয়ারের এখানে একটা ইনভলভমেন্ট থাকবে, এমনকি যেই মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট যেটা অ্যারেঞ্জমেন্ট যেটা সই করেছে সেখানে কিন্তু পাঁচবার বা ছবার ইউনিসেফের কথা আছে। তো সেই জায়গায় আমাদের আমরা যদি একটু নজর দিই, এই দেরিটা হওয়াটা আমি মনে করি না যে খুব একটা অস্বাভাবিক, তবে দেখা দরকার যে এখন থেকে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে দুই সরকার, যেখানে মায়ানমার ওই ধরনের পরিবর্তন আনছে তাদের নিয়ম কানুনে, আর বাংলাদেশ কিভাবে ইউনিসেফকে ইনভলভ করছে।
জি, মিয়ানমারের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ অবাধ প্রবেশাধিকার চাইছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর এক বিবৃতিতে মিয়ানমার সরকারকে রাখাইনে অবাধে প্রয়োজনীয় মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া এবং রোহিঙ্গা সংকটের প্রকৃত এবং স্থায়ী সমাধানের পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। আসিফ মুনির, ইওর টেক অন দিস।
জি, এখানে জাস্ট এভাবে বলবো আমি যে এখানে দুটো দিক আছে। তো একটা হচ্ছে যে এই রোহিঙ্গাদের মানবিক অধিকার বা মানবিক সহায়তার অধিকার, আর একটি হচ্ছে তাদের মানবাধিকার, হিউম্যান রাইটস, হিউম্যানিটেরিয়ান রাইটস। তো এই মানবিক অধিকারের জায়গাটায় একটা ভূমিকা এটা বাংলাদেশ এখন পর্যন্ত রাখছে এবং সেটা রেখে যাবে, এবং মিয়ানমারও যে প্রস্তুতিটি আমরা দেখতে পেয়েছি বা যেটুকু জানা গেছে, বেশি তো জানা যাচ্ছে না, যেটুকু জানা গেছে সেটুকু এই মানবিক অধিকারের ক্ষেত্রে কিছুটা সীমিত সংখ্যক, যেমন তাদের জন্য ক্যাম্প তৈরি করা, সেখানে কিছু সুযোগ সুবিধা রাখা, এবং সেটি আমরা আগেও দেখেছি যে সেটি বিশ্ব ব্যাংকের একটি সহায়তা এবং হয়তো আরো কিছু সংস্থার সহায়তা রয়েছে। এর মধ্যে এটাও দেখেছি যে এই প্রক্রিয়ার মধ্যে ওই প্রান্তে রেড ক্রিসেন্ট, ইন্টারন্যাশনাল রেড ক্রসের একটা ভূমিকা থাকবে। তো সেটা কিছুটা বোঝা যাচ্ছে যে মানবিক সহায়তাটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রস্তুতি রাখা হচ্ছে, সেটি একটি দিক যেটা UNHCR বলেছে। আর মানবাধিকারের যে জায়গাটি, মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে পুরোটাই মিয়ানমার সরকার বা সেখানকার পলিসির জায়গায়, নিয়ম নীতির জায়গায়, যেটা হয়তো তাদের কিছু উদ্যোগ নিতে হবে। এবং যেটা স্যার এইমাত্র বললেন যে একটা ঘোষণা আসা বা কিছু একটা জানানো যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটি ওদিক থেকে দরকার হবে, এবং সেক্ষেত্রে UNHCR ওটা অবশ্যই দরকার। কারণ এখানে যদি প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে হয়, আমরা যদি বাস্তব জায়গাতে একটু চিন্তা করি যে এখানে ইতিমধ্যেই কিন্তু রোহিঙ্গাদের মধ্যে কিছু অসন্তোষ, এবং সাম্প্রতিককালে আমরা এরকম দেখিনি যে তারা কিছুটা সংগঠিতভাবে, খুব বেশি না হলেও সংগঠিতভাবে এই সাম্প্রতিককালে তারা কিছুটা প্রতিবাদ বা প্রতিবাদ লিপি তৈরি করার কাজগুলো করছেন। এটা আমরা এর আগে দেখতাম, বিশেষ করে রেজিস্টার্ড ক্যাম্প, যারা একেবারে রেজিস্টার্ড রেফিউজি, তাদের ওখানে ব্যানার টানার বিভিন্ন সময় দেখা যেত। কিন্তু অনিবন্ধিত বা সাম্প্রতিককালে আসাদের মধ্যে প্রথম দেখা যাচ্ছে যে অসন্তোষের জায়গাগুলো তৈরি হচ্ছে। তো এইটিকেও মাথায় নিতে হবে, এবং যেটুকু শুনছিলাম বিভিন্ন ভাবে গত কয়েকদিনে যে সরকারের মাথার মধ্যে এটাও কিছুটা এখন আছে যে এই মানে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন রকম অবনতি যেতে না হয়, এখন সেই নিশ্চয়তাটি পেতে হলে যদি ধরা যাক যে একটি তৃতীয় পক্ষ হিসেবে আন্তর্জাতিক শরণার্থী সংস্থায় একটা ভূমিকা থাকছে, তারা ওইদিকের অবস্থাটা জানলেই না এখানে এসে তারা সরকারকে আশ্বস্ত করতে পারবে, তারা রোহিঙ্গাদেরকে আশ্বস্ত করতে পারবে, এবং তখন কিছুটা দায়ভার তারা নিতে পারবে যে আমরা ওখানে দেখে এসেছি, ওখানে তোমাদের যে নিরাপত্তার ব্যবস্থা আছে, তোমাদের চলাফেরার সুযোগ পাবে, তোমরা কিছুটা কাজ করতে যেতে পারবে, তোমাদের জন্য এই ধরনের নাগরিকত্বের ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। এইটি কিন্তু সরাসরি বাংলাদেশ সরকারকে মিয়ানমার বলতে বাধ্য না, এই যে সমঝোতা স্মারক হয়েছে তার আওতায়, কাজে ওটার একটি অন্য প্রক্রিয়ার জন্য হলেও এখানে আন্তর্জাতিক একটি, এবং শুধুমাত্র UNHCR না, এখানে একেবারে উচ্চ পর্যায়ে জাতিসংঘের যদি কোন রকম দূত নিয়োগ করা যায়, না হলে এটি একটু কঠিন হয়ে যাবে আস্তে আস্তে। বাংলাদেশ কিন্তু তার মতো চেষ্টা করছে, কিন্তু এখানে দুটো পক্ষের মধ্যে মিয়ানমারের জায়গায় কিন্তু অনেক প্রশ্ন রয়ে গেছে, যেগুলো মিয়ানমার কি সমাধান করতে হবে, তৃতীয় পক্ষের সহযোগিতা লাগবে।
জি, আমরা জানি যে 23 নভেম্বর মিয়ানমার এবং বাংলাদেশ যে সম্মতিপত্রে সই করেছিল সেখানে দু মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার লক্ষ্য নির্ধারিত হয়েছিল, এবং সেই মতোই গতকাল মঙ্গলবার থেকে এটা শুরু হওয়ার কথা ছিল এবং যেটা এখন বিলম্বিত হয়ে গেল। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে শরণার্থী শিবিরে শরণার্থীদের নেতৃবৃন্দের পক্ষ থেকে কিছু কিছু পূর্ব শর্ত তুলে ধরা হয়েছে। ওই শর্তগুলোর ওপর আলোকপাতের জন্য আমি প্রফেসর আমেনা মহসিনের কাছে যাব। তার আগে আমাদের প্রযোজক তাওহিদুল ইসলাম এইমাত্র আমাকে জানালেন যে মাসুম বিল্লাহ লাইনে আছেন অনেকক্ষণ থেকে। হ্যালো মাসুম বিল্লাহ। জি ভাই, ওয়ালাইকুম সালাম। জি
ভয়েস অফ আমেরিকাকে সহজে শুভেচ্ছা, সেই সাথে আপনাদের আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে উত্থাপন করা।
ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। জি আপনার প্রশ্ন।
আমার প্রশ্নটা হলো যে সরকার এটা যেন সঠিকভাবে তত্ত্বাবধান করে এবং এই কাজগুলা যেন রোহিঙ্গারা, এখন যে পত্রিকায় লেখা হচ্ছে যে 1500 করে রোহিঙ্গা প্রতিদিন মিয়ানমার নিয়ে নেবে, এটা যেন সঠিকভাবে এই ফ্লোটা থাকে সেটা যেন তত্ত্বাবধান করে, এটা হলো আমার একটা প্রশ্ন। দেখুন
সেটা বাংলাদেশে যারা আছে এবং রোহিঙ্গা এটা সবার ভেতরে এই জিনিসটা কাজ করছে। আপনি যেটা বললেন যে রোহিঙ্গারা আমরা দেখছি যে কিছু শর্ত জুড়ে দিচ্ছে, মানে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কারণ দেখেন এখনকার প্রেক্ষিত এবং এর আগে যারা এসেছিল তার মধ্যে কিন্তু বেশ পার্থক্য এসে গেছে। এবং যেটা আসিফ মুনিরও পয়েন্ট আউট করছিলেন যে ওরা বেশ সংগঠিত, মানে দেখা যাচ্ছে তাদের মধ্যে বেশ সংগঠিত ভাবে ওরা কিছু দাবি দাওয়াও পেশ করছে, যেখানে মধ্যে আছে যে তাদের নাগরিকত্বের ব্যাপারগুলো আছে, তাদের জমি জমার ব্যাপারগুলো আছে, নিরাপত্তার ব্যাপার, এই সমস্ত ইস্যুস নিয়ে
খুব সংগতভাবে এগুলো,
হ্যাঁ এটা খুবই লজিক্যাল, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কারণ এখন এবং আরো একটা খুব ক্রিটিক্যাল জিনিস যেটা মানে চোখে পড়ে আপনি ওদিকে গেলে, সেটা হলো যে তাদের সব বিশেষ অনেকের হাতে কিন্তু মোবাইল ফোন স্মার্টফোন গুলো আছে এবং তারা যোগাযোগ গুলো কিন্তু রাখছে ওপারে, এবং এক ধরনের তাদের তারা জানে যে অন্যদিকে কি ধরনের পরিস্থিতিটা বিরাজ করছে। তো সেই জিনিসটা কিন্তু বেশ স্পষ্টই যে তারা তাদের মধ্যে একটা তারা প্রস্তুত যে এখানে তারা ততদিন মানে বেশ একটা মানে লম্বা সময় না হলেও মানে একটা সময়ের জন্য তারা এসেছে, এবং যতক্ষণ পর্যন্ত মায়ানমারে এরকম পরিস্থিতি না পাল্টায় তারা খুব একটা ফেরত যেতে রাজি না। এবং এটার পেছনে দেখেন যে মানে এটা ধরেন তারা যে তারাও কিন্তু নিউজ গুলো ফলো করছে, তাদের সাথে বিভিন্ন কর্মীরা আছে, তারা কাজ করছে, মানবাধিকার সংস্থাগুলো কাজ করছে, এবং এটা তো ধরেন যেহেতু এত ধরনের ইনফরমেশন তাদের কাছে আছে, সো দে অলসো আন্ডারস্ট্যান্ড যে পুরো প্রক্রিয়াটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সে কারণে এই দাবিগুলো তারা তুলছে। এবং আমি মনে করি যে এই দাবিগুলো তোলাটাই কিন্তু ইট ইজ আ বেটার অপশন রাদার দেন এটাকে আমাদেরকে একটা মানে মানে যেটা আমি বলবো যে একটা নর্মাল চ্যানেল হিসেবে ধরা উচিত, রাদার দেন এটা যদি অন্যটা হতো তাহলে কিন্তু আমরা বলতে পারি যে একটা এক্সট্রিমিজম এর দিকে চলে যেতে পারে, একটা চরমপন্থীর দিকে চলে যেতে পারে। সেটা না করে তারা যে দাবিগুলো তুলছে সেটাকেই আমার মনে হয় মায়ানমার সরকারকে সিরিয়াসলি নিতে হবে। এবং আমার এটা যেটা আসিফ বলছিলেন যেটা বাংলাদেশের কাছে তারা দিতে বাধ্য না, কিন্তু যারা থার্ড পার্টিজ আছে এবং বাংলাদেশ সহ চীন এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবার এটাই বোঝানো দরকার মায়ানমার সরকারকে এবং পৃথিবীর যারা বড় বড় দেশ আছে তাদেরকে, যে তারা যদি এই দাবি দাওয়াগুলো থেকে আজকে সরে যায় এবং চুপ হয়ে যায় এবং অন্য দিকে চরমপন্থার দিকে চলে যায় সেটার কনসিকোয়েন্সেস কিন্তু অনেক খারাপ হবে। এখন পর্যন্ত তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে এবং যে বা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে, আমি গণতান্ত্রিক শব্দটা উইথড্র করছি, নিয়মতান্ত্রিক। তো আমি মনে করি যে ওই নিয়মটাকেই ওই জায়গাতে আমাদের ইন্টারভেনশনটা দরকার এবং সেটা এমফাসাইজ করা দরকার।
জি আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আপনারা শুনছেন কলিন টক শো হ্যালো ওয়াশিংটনে রোহিঙ্গা প্রত্যাবাসন সংশ্লিষ্ট বিষয়াদি। এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আমরা এখন আবার একবার যাচ্ছি টেলিকনফারেন্স লাইনে, সেখানে কল করছেন বাংলাদেশ থেকে শাহানা নাসির। হ্যালো,
আসসালামু আলাইকুম, থেকে শাহানা নাসির বলছি।
জি,
বাংলাদেশ রোহিঙ্গাদের তাদের বিপদের সময় আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছে। শুধু বাংলাদেশে প্রবেশের অনুমতিই নয়, তাদের খাদ্য বাসস্থানের ব্যবস্থাও বাংলাদেশ করেছে, বেসরকারি বিভিন্ন সংস্থাও এগিয়ে গিয়েছে এদের সাহায্যে, বাংলাদেশ এবং বিশ্বের বিবেক সম্পন্ন দেশগুলিও সমর্থন জানিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের সাথে মিয়ানমারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া, যা অতি সত্বর আরম্ভ হওয়ার কথা থাকলেও স্থগিত হয়ে গেছে। মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে সম্মতি জানিয়েছে সেটা বড় কথা নয়, তাদের নাগরিক তাদের আজ নয় তো কাল ফেরত নিতেই হবে, তবে আমাদের দায়িত্ব শুধু এদের ফেরত পাঠানো নয়, আমাদের নিশ্চিত করতে হবে এরা যেন এদের জায়গা জমি বাড়ি ঘর ফেরত পায় এবং সর্বোপরি এরা যেন এদের নাগরিকত্ব অবশ্যই পায়। মিয়ানমার সরকার যেন এদের নিয়ে আবারও কোনো রেফিউজি ক্যাম্পে ফেলে না রাখে অনিশ্চিত সময়ের জন্য, এবং এদের উপর যেন কোনো সামরিক অত্যাচার না চলে। বিশ্বের সকল দেশ মিয়ানমারের উপর চাপ সৃষ্টি বজায় রাখবে, আমরা এটাই আশা করব। ধন্যবাদ।
শুধু শাহানা নাসির না, বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য অংশের লোকজনও, জাতিসংঘও বলছে যে এটা এখন বিশ্ব বিবেকের দায়িত্ব একটা। প্রফেসর ইমতিয়াজ,
আসলে এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হলো বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা শোনা যাচ্ছে এবং বলছে যে, এবং ছবিও উঠেছে বাংলাদেশ পত্রিকায়, এই ছবিগুলো উঠেছে যে এক ধরনের অস্থায়ী ক্যাম্প বা বাসস্থান তারা তৈরি করছে, এবং ওই ছবিগুলো যদি একটু নজর দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে ছবিতে মিয়ানমার এবং চায়নার ফ্ল্যাগ আছে কিন্তু ওই ধরনের যেগুলো বাংলাদেশে যেসব ছবিগুলো উঠেছে। এই জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা দেখছি যে অং সান সু চিও, বিশেষ করে তার সরকার, এমনকি এক ধরনের একটা সেন্টারও খুলেছে যেটাকে নাম দিয়েছে ইফ আই এম নট রং ইউনিয়ন এন্টারপ্রাইজ ফর হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স রিসেটেলমেন্ট ডেভেলপমেন্ট ইন রাখাইন, এই ধরনের একটা নাম দিয়েছে, যেখানে রিপোর্টে আমরা যেটা দেখছি যে ব্যবসায়ীদের উৎসাহ করছে সেই জায়গায় ইনভেস্ট করতে, যেন এই প্রত্যাবর্ষণে এই রিসেটেলমেন্টে যেন মিয়ানমারও এক ধরনের অর্থ এবং ইনভেস্টমেন্ট থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা হলো একটা বিষয় ইনফ্রাস্ট্রাকচার, যে এটার উপরই মনে হচ্ছে যে জোর দেওয়া হচ্ছে, কিন্তু যেটা বড় কথা যেটা আমার মনে হয় সেটা হলো যে তাদের অধিকার এবং নিরাপত্তার বিষয়টা, এবং দুটো একসাথেই এবার লেগে গেছে, যেটা 70 দশকে বা 90 দশকে অতখানি নজর দেওয়া হয়নি। এর একটা বড় কারণ হলো যে এবার সুস্পষ্ট বলতে গেলে এভিডেন্সও আছে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে এক ধরনের কনসেনসাসও তৈরি হয়েছে যে এবার একটা জেনোসাইড বা এথনিক ক্লিনজিং বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, যেটা 70 দশকে বা 90 দশকে সেই ধরনের বিষয়টা অত জোরে সরে কেউ উল্লেখ করেনি। তার মানে হচ্ছে যে এবার এই প্রত্যাবর্ষণে বড় বিষয়টা আমি মনে করি যে দ্বিতীয় বিষয়টা, যতখানি না ইনফ্রাস্ট্রাকচার তার চেয়ে বড় কথা হলো যে অধিকারের বিষয় এবং নিরাপত্তার বিষয়, এবং সেখানে যদি মৌলিক তারা সাংবিধানিক বা নিয়ম কানুন যদি পরিবর্তন না করে, নতুন যদি বিল না আনে, তাহলে সেটা কিভাবে হবে, সেই জায়গায় আমার মনে হয় একটা বড় ধরনের আন্তর্জাতিক প্রেসার প্রয়োজন। এবং আমি বারবার প্রথম থেকেই বলে আসছিলাম গত 2-3 মাস ধরেই যে একটা আন্তর্জাতিক কনফারেন্স করা খুবই জরুরি, তাহলে হয়তো মিয়ানমার বুঝতে পারবে যে এই প্রেসার শুধু বাংলাদেশ আর মিয়ানমার মিলে এটা সমাধান হয়ে গেল এবং রিপ্যাট্রিয়েশন করে তাহলে কিন্তু সমাধান হবে না, বরং বড় ধরনের প্রেসার দরকার। তাতে আমি মনে করি এই জনগণের একটা কি বলে মৌলিক অধিকার যেটা দরকার সেটা এবার নিশ্চিত হবে।
জি, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা বিভিন্ন সময়ে অতীতে মিয়ানমারের ডিফ্যাক্টো লিডার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির বিরুদ্ধে কিছু বিরূপ প্রতিক্রিয়া উত্থাপিত হতে শুনেছি, কিন্তু আমরা গতকাল আমাদের এক রিপোর্টে বলেছিলাম যে মিয়ানমারের বড় বড় ব্যবসাপতিরা রাষ্ট্রীয় কাউন্সিলর বর্মী নেত্রী অং সান সুচির সমর্থনে এগিয়ে আসছেন এখন, এবং নেত্রী যে শরণার্থীদের পুনর্বাসন করার এবং অবকাঠামো পুনর্গঠনের পরিকল্পনা করেছেন তার জন্য অর্থ সম্পদ ব্যয় করার জন্য তাদেরকে আহ্বান জানানো হচ্ছে, যেটা কিনা প্রফেসর ইমতিয়াজের বক্তব্যেও প্রতিফলিত হতে শুনলাম আমরা। আমরা এখন যাচ্ছি বাংলাদেশেই, কল করছেন দীপক চক্রবর্তী, না জি দীপক চক্রবর্তী, হ্যালো।
হ্যালো দাদা, নমস্কার।
নমস্কার, কেমন আছেন
দাদা? আমি, হ্যাঁ দাদা আমি ভালো আছি। আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে বলছি, দীপক চক্রবর্তী।
হ্যাঁ, আপনাকে চিনি আমরা, বলেন। জি
জি, আমার প্রশ্ন হচ্ছে আজকে অতিথির কাছে, যেমন মিয়ানমার এবং কি রোহিঙ্গা বিষয় নিয়ে আমার প্রশ্ন হচ্ছে। রোহিঙ্গা অবশ্যই আমরা আর কি রোহিঙ্গা এবং কি রোহিঙ্গারা ওই দেশেই চলে যাবে আশা আছে, আজকে হোক কালকে হোক অবশ্যই যাবে। আমার প্রশ্ন হচ্ছে, ওনারা যে বাংলাদেশে আসছেন, আসার পরে একটা বিষয় খেয়াল করে দেখবেন, তার ওনারা যাওয়ার পরে ওনারা কি সেই ভূমি মাটি কি আবার পেতে পারে, ফিরে পেতে পারে? আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন টিভিতে নিউজগুলো দেখি এই রোহিঙ্গা বিষয় নিয়ে, দেখবেন বিষয়ে ছোট ছোট বাচ্চাগুলো অনেক কোনো অসহায় এবং তার প্রতি যে ওনার শারীরিক একটা গঠন কিন্তু মোটেই অতটা বেশি ভালো না। এমনকি ওই ওই দেশের একটি বিষয় খেয়াল করে দেখবেন, ছোট ছোট বাচ্চাগুলো যে মানে অবস্থা এবং কি যে শারীরিক মানসিক যে অবস্থা, আমার মনে হয় অবশ্যই আমাদের বাংলাদেশে এসে অনেকগুলো আমরা হেল্প করেছি এবং দেখবেন আপনাদের সতর্ক দিক দিয়ে, ওষুধপাতিও দিক দিয়ে অসংখ্যগুলো আমাদের সরকার হেল্প করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ওই দেশে যে আমরা যাবেন, যাওয়ার পরে এই সুযোগ সুবিধাগুলা আবার কি ওনারা কি ভালো মন্দ কি পেতে পারবে এবং কি সেই ভূমি কি মাটি কি ফিরে পেতে পারে, এই বিষয়ে একটু আলোকপাত করবেন।
জি নমস্কার দীপক চক্রবর্তী, আমরা আগেও বলেছি আমাদের সম্প্রচারে, এখন আবার পুনরুল্লেখ করছি যে রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃবৃন্দ গোষ্ঠী সম্প্রদায়ের পক্ষ থেকে হৃত ভূখণ্ড প্রত্যর্পণ, নৃশংস অত্যাচার নিপীড়নের যথাবিহিত আইনি ফয়সালা এবং নাগরিকত্ব অর্জন অভিমুখী প্রক্রিয়ার দাবি জানিয়েছেন পূর্ব শর্ত হিসেবে। তো এগুলো আমাদের ইয়েতে আছে। তো আসিফ মুনির, আপনি যোগ করবেন কিছু দীপক চক্রবর্তীর বক্তব্যের সঙ্গে?
জি, উনি যেটা বলেছেন, ওনার প্রশ্ন আসলে আমাদের সবারও প্রশ্ন যে আসলে ওদিকে কি হবে। এখন আমরা বিভিন্ন সময় শুনেছি বা শুনছি মাঝে মাঝে যে আনান কমিশনের যে রিপোর্টটি আছে সেটি মিয়ানমার সরকার একেবারে তো রিজেক্ট করেনি, সেটা একেবারে বাতিল করেনি। কাজে আমরা আশা করতে পারি যে সেটি যদি বাস্তবায়ন হয় সেখানে তাদের নাগরিকত্বের অধিকারের সাথে অন্যান্য অধিকার কিছু আসবে। ভূমির ব্যাপারটি আসলে খুব জটিল, কারণ যেটা আপনারাও বলছিলেন বা আমরাও শুনছিলাম ইমতিয়াজ স্যার এবং আমনাপা যেটা বলছিলেন যে এখানে মানে অনেক ধরনের ব্যবসায়িক সম্পর্ক, ব্যবসায়িক লেনদেন রয়েছে, শুরুও হয়েছে, এবং যেসব জায়গায় এই রোহিঙ্গাদের বসতি ছিল সেসব জায়গাতেও কিন্তু আবার নতুন করে নতুন স্থাপনা বা সেগুলোকে মাটি প্রস্তুত করা বড় বড় আন্তর্জাতিক কিছু প্রকল্পের সেরকম উদ্যোগ কিন্তু শুরু হয়েছে। কাজেই একই জায়গায় এবং যেখানে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তাদের বাসস্থান পুড়িয়ে ফেলা হয়েছে এবং সেখানে কিছুই নেই, সেখানে বুলডোজার দিয়ে মাটি ঠিক করা হচ্ছে, তো ওই একই জায়গায় এক ব্যক্তি গেলে তিনি আসলে হয়তো খুঁজেও পাবেন না যে তার নিজের গৃহটি কোথায় ছিল বা নিজের আবাদী জমি কোথায় ছিল, সেটি হয়তো তিনি আর খুঁজে পাবেন না। সেটি একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে এবং সেক্ষেত্রে অবশ্যই এই আলাপ আলোচনার পর্যায়ে বা আন্তর্জাতিক আলাপ আলোচনার পর্যায়ে ইমতিয়াজ স্যার যেটা বলছিলেন যে একটা যদি আন্তর্জাতিক সম্মেলন করা যেত সেখানেও হয়তো একটা আলাপ আলোচনা হতো। এটা শুধুমাত্র সরকারি পর্যায়ের না, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা যারা আন্তর্জাতিক বিশ্লেষণ করেন তাদের দিক থেকেও ব্যাপারটা ভেবে দেখা যেত যে এটার বিকল্পগুলো কি হতে পারে। যেটা একেবারে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে সেখানে মিয়ানমারের সাথে কি আলাপ করা যেতে পারে, বিকল্প কিছু প্রস্তাব আছে কিনা, কারণ এরা তো নিজেরাও মনে করে যে তারা মিয়ানমারই তাদের স্থায়ী আবাসস্থল। আর আরেকটি দিকে একটু এখানে যোগ করতে চাই যে এর আগে যখন প্রত্যাবাসন হয়েছে এই রোহিঙ্গাদের 90-এর দশকে সেটি কিন্তু একটা সময় মুখ থুবড়ে পড়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল এবং সেটা শেষের দিকে এরকম কিছু অভিযোগ এসেছিল যে বন্ধ হয়ে যাওয়ার আগে যে সেখানে কিছু কিছু জোরপূর্বক হয়েছে, সেটি নিয়ে দ্বিমত থাকতে পারে। কিন্তু আন্তর্জাতিক সংস্থা এমনকি জাতিসংঘ শরণার্থী সংস্থারও রিপোর্ট দেখেছি, সেখানে তারা বিশ্লেষণ করেছে ওই প্রক্রিয়া এবং সেখানে বলেছে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো জোরপূর্বক ভাবে কিছু কিছু রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো হয়েছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই সময় যারা গিয়েছিল তাদেরকে বড় অংশ কিন্তু বাংলাদেশে আবার ফেরত চলে এসেছে, এটা আমি সাম্প্রতিক না, এটা বলছি যে গত 10-15 বছরে বা 20 বছরে এসেছে, সেইটিও একটু ভাবার বিষয় যে এখন চলে যাওয়াটাই শেষ কথা নয়, ওদিকে তাদের কি অবস্থা হচ্ছে এবং অবস্থার পরিবর্তন না হলে আবারও তারা ফেরত চলে আসতে পারে বাংলাদেশে। মানে এটাও ঠিক যে বাংলাদেশ কিন্তু একটি উদাহরণ সৃষ্টি করেছে, বাংলাদেশ সরকার, বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা, এখানে যদি তারা বাধ্য হয়ে আসে তারা কিন্তু সহায়তা গুলো পাবে। একটু আগে যে শ্রোতা বলছিলেন চিকিৎসা সেবা থেকে শুরু করে অন্যান্য সব রকম সুযোগ সুবিধা, সেটা কিন্তু এখানে ব্যবস্থার একটা প্রমাণ হয়ে গেছে। কাজে এই ইনফ্লাক্স, এই আবারও হওয়ার সম্ভাবনাটা বন্ধ করতে হলে এটা যদি চিরস্থায়ী জায়গায় না যাওয়া যায়, আমরা যেটা বলি ডিউরেবল সলিউশন, এটাকে চূড়ান্ত ভাবে একটা সমাধানের দিকে না যাওয়া যায়, তাহলে এই প্রত্যাবাসনই শেষ কথা হবে না।
জি, আমাদের আর একজন কলার অপেক্ষা করে রয়েছেন অনেকক্ষণ থেকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস লাইনে, শাহানা নাসির ঢাকা থেকে। হ্যালো,
আসসালামু আলাইকুম। ও, আমি জিয়াউর রহমান বলছি।
জি জি জি,
রানীনগর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
জি,
তো আমরা অতি সম্প্রতি রোহিঙ্গাদের নিয়ে একটা বড় সমস্যা দেখলাম, তারপরে বাংলাদেশে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে, পুনর্বাসন দেওয়া হয়েছে এবং তাদেরকে বর্তমানে আবার ফেরত পাঠানোর ব্যাপারে একটা তোড়জোড় দেখা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের হাসিনা সরকার একটু ধীরে চলনীতি নিতেই পছন্দ করছে, তো এবং সেই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি বৈঠক করেছেন। এই বিষয়ে আমার প্রশ্ন যে এইটা বাংলাদেশে ভোটের বছর বলেই কি মানে মুসলিম সেন্টিমেন্টকে ধরে রাখার জন্য রোহিঙ্গাদেরকে দ্রুত মায়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে অনীহা দেখা দিচ্ছে, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে হয়?
জিয়ার রহমান কল করছিলেন মুর্শিদাবাদ, রানীনগর মুর্শিদাবাদ থেকে। শাহানা নাসির, আপনার কাছে একটু পরেই যাচ্ছি আবার, তো মন্তব্য করবেন প্রফেসর মহসিন?
না দেখুন, আমি মনে করি না যে এটা ভোটের রাজনীতির জন্য বাংলাদেশ সরকার এটা করছে, কারণ এখানে সত্যিকার অর্থে এটা এতই মানুষ মানে পুরো ব্যাপারটা এতই ওভারওয়েলমিং এবং এখানে এত এত বড় একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, সেটা নিয়ে ঠিক ভোটের রাজনীতি এটা একেবারেই আমি রাজি না এটা মানতে। এবং সেখানে যেটা বাংলাদেশ সরকার যে কারণে ধীরে চলো জিনিসটা অবলম্বন করছে, এটা কিছুক্ষণ আগেই মনির ব্যাখ্যা করেছেন, কারণ এটাকে তো আমাদের সাস্টেইনেবল করতে হবে, যে একবার তারা ফেরত গিয়ে যেন আবার ফেরত গেল এবং তারপর যেন ওরা আবার ফিরে না আসে বাংলাদেশে, সেই দিকেই বাংলাদেশ লক্ষ্য রাখছে। কারণ দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশে এসেছে, এর আগে দুবার এসেছে, তার আগেও এবং আসছে, এবং ইনফ্যাক্ট 22 তারিখের আমি 22 তারিখের খবর বলছি, সেদিনও আমরা শুনেছি পত্রপত্রিকা এবং গণমাধ্যমে ছিল যে 7,000 রোহিঙ্গা মানে বর্ডার ওপারে তারা প্রস্তুত মানে দাঁড়িয়েছিল বাংলাদেশে প্রবেশ করার জন্য, এবং কোনোদিনই কিন্তু থামেনি, এই যে বাংলাদেশে আসছে এই প্রক্রিয়াটা কিন্তু থামেনি। তো এরকম একটা সিচুয়েশন যেখানে অনবরতে তারা আসছে এবং 7,000 জন দাঁড়িয়ে আছে 22 তারিখে, আমরা বলছি 23 তারিখে রিপ্যাট্রিয়েশন আরম্ভ হবে, তাহলে তো মানে এটা কি করে সম্ভব যে আমরা তাদেরকে ফেরত পাঠিয়ে দিলাম এবং দেন দে কাম ব্যাক অ্যাগেন? তো এটা তো আমার মনে ভেবে চিন্তেই জিনিসটা করা হচ্ছে, এবং এটা বাংলাদেশের উপরে প্রচন্ড চাপ আসছে, এবং সেটার মানে এটার একটা অর্থনৈতিক কস্ট তো আছেই, এটা ফিনান্সিয়াল কস্ট আছে, আমাদের পরিবেশের উপরে চাপ আসছে এবং আইন শৃঙ্খলা সব কিছুর দিকেই কিন্তু নজর রাখা হচ্ছে, এবং এই পর্যন্ত সবকিছুই মানে আমরা যেভাবে এই জিনিসটাকে ফেস করেছি, দেখেন এত বড় একটা মানে এত বড় একটা পপুলেশন আসলো, সেই হিসাবে কিন্তু ওখানে আমরা যদি লক্ষ্য করি সেই ধরনের কোনো দুর্ঘটনা বা ক্রাইম রেটস একেবারেই বাড়েনি। তো এখানে খুব একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট সবকিছু নিয়েই কাজ করা হচ্ছে, এবং এখানে ধরেন যারা অপোজিশনে আছে প্রধান অপোজিশন দলগুলো, তারাও তো একই কথা বলছে যে এখানে তাদেরকে যেন ফেরত পাঠানো না হয়। তো এটা তো উল্টো ব্যাপার হলো না, মানে এটা আমার মনে হয় না এখানে ভোটের রাজনীতি কাজ করছে, এখানে সত্যিকার অর্থে মানবীয় দৃষ্টি থেকে দেখা হচ্ছে।
অ্যাবসলিউটলি জি, আমরা কিন্তু এর আগেও বিভিন্ন সময়ে শুনেছি, যেমন আসিফুনের বললেন যে এর আগে প্রত্যাবাসনের সময় অনেকে যেতে চাননি, অনেকে থেকে গিয়েছিলেন সেই সময়, এবং পরবর্তীতে তারা বাংলাদেশের মূল যে জনগোষ্ঠী তাদের মধ্যে মিশে গিয়েছিলেন, কেউ কেউ আবার বিদেশে চলে গিয়েছিলেন, এদিকটা একটু আলোকপাত করবেন প্রফেসর ইমতিয়াজ?
এভাবে দেখা দরকার, সেটা হলো 70-এর দশকে যখন বড় একটা দল আসলো রোহিঙ্গা, এবং তখন যখন প্রত্যাবর্ষণ হলো এবং সেটা ইউনিসেফের মাধ্যমেই হলো, তখন 10,000 যেটাকে ইংরেজিতে বলা হয় রেজিডুয়াল রিফিউজিস, সেটা কিন্তু বাংলাদেশ গ্রহণ করেছিল। যেই কারণে 90-এর দশকে যখন একই বিষয়টা হলো, তখন প্রথম দিকে 24,000 যেটাকে ইউনিসিয়ার ক্যাম্পে ছিল সেটা এখন 36,000 দাঁড়িয়েছে, যেহেতু এই বলতে গেলে থার্ড জেনারেশন আছে, সেই 90-এর দশক থেকে যেহেতু আছে। সেই ব্যাপারে বাংলাদেশ বলতে গেলে ওই রেজিডুয়াল রিফিউজিস এর ব্যাপারে একেবারে বললো যে আর, কারণ আমরা আগেই 10,000 নিয়েছি, তাহলে তো এইভাবে আমরা সবসময় নিতে থাকবো। সেখানে এক ধরনের সুস্পষ্ট বক্তব্য বাংলাদেশ সরকার বলা শুরু করলো, এমনকি রেজিস্ট্রেশনটাও বন্ধ করে দিল, কিন্তু তাতে কিন্তু মানুষ আসা থামেনি। এর একটা বড় কারণ হলো যে ওই ট্রেনটা যাদের জানা আছে সেখানে থামারও সম্ভব না, একেবারে বন্ধ করে দেওয়া সম্ভব না। তো সেই হিসাবে অনেকেই বলা হয় 3,00,000 মতো এমনিতেই ছিল এই 7,00,000 আসার আগে, যারা অনেকটা বলা চলে আনডকুমেন্টেড রিফিউজিস, এবং সেই আনডকুমেন্টেডটাকে কিছুটা ডকুমেন্ট কিছুটা রেজিস্ট্রেশন ইনফরমালি শুরু করা হয়েছিল 1.5-2 বছর আগে থেকে, তারপরে এই এই জিনিসটা হলো। তো সেই হিসাবে বাংলাদেশের এইটা এখন পর্যন্ত রাজনীতির অংশ হিসেবে কখনো হয়নি, মানে আমি যদি প্রশ্নটা যদি বুঝেই থাকি, বরং বর্তমান সরকার বরং উল্টোটা চাচ্ছে, সেটা হলো তাড়াতাড়ি যেন একটা
ফয়সালা হয়ে যায়,
যেন শুরু হয়, ফয়সালা শুরু হয়, এবং যার জন্য আমরা প্রথম থেকেই আমরা বেশ কজন, আমি মনে করি মুনিরও মনে হয় বিভিন্ন ফোরামে একই জিনিস বলছিল, আমিনা, আমরা সবাই এত বলছিলাম যে এটা বায়োলেটারাল বিষয়ে সমাধান করাটা সম্ভব না এবার। প্রথমত মানে আমার দিক থেকে যেটা আমি সবসময় বলছি যে এবার আর বায়োলেটারাল এটা বিষয়কেই না, কারণ হচ্ছে যেহেতু একটা জেনোসাইড বা যেটা এথনিক ক্লিনজিং বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, তো সেটা যদি হয়ে থাকে ওটা এমনিতেই আন্তর্জাতিক একটা বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় এই বায়োলেটারালিজমে কতখানি করা যাবে সেটা আমি মনে করি সরকারও কিন্তু যে একেবারে যে জানে না, তারাও আমাদের সাথে আলোচনার সময়ও কিন্তু স্পষ্ট বলেছে তারাও মনে করে যে একটা আন্তর্জাতিক প্রেশার, এবং আমাদের প্রধানমন্ত্রী বারবারই সেই জিনিসটা বলছে। একটা জিনিস খেয়াল রাখা দরকার, ওই মেমোরান্ডাম অফ অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমি যেটা বললাম 5-6 বার কিন্তু ইউএনএসসিআর এর কথা বলা হচ্ছে। এখন ইউএনএসসিআর রোলটা স্পষ্ট আমি মনে করি যে আগামীতে হবে, এবং যেহেতু এই প্রত্যাবর্ষণ তাদের বাদ দিয়ে হবে না, অন্য কথা আমরা বলতে পারি যে এক ধরনের পরিবর্তন মিয়ানমারের সরকারে আনতে হবে, বিশেষ করে তাদের যে আইনগত যে বিষয়টা, কারণ এই শব্দটা ব্যবহার করা হচ্ছে এবং এই ডকুমেন্টে আমরা যে শব্দটা ব্যবহার দেখছি সেটা হলো রেজিডেন্ট। এখন রেজিডেন্ট শব্দটা বিভিন্ন আন্তর্জাতিক এগ্রিমেন্টে বিভিন্ন ভাবে আছে, ইউরোপিয়ান ইউনিয়নেও রেজিডেন্ট শব্দের কিছুটা লিগ্যাল ইমপ্লিকেশন আছে, কিন্তু
বাংলাদেশ সরকারের, বাংলাদেশ কর্তৃপক্ষের, বাংলাদেশের জনগণের সদিচ্ছার প্রতি আমাদের অনেক অনেক অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আজ অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।